মুবল্লিগ হব সুন্নতে রো, খুব চর্চা করব সুন্নতে রো, দয়া করো হে শাহে মদিনা।
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صلاة والسلام عليك يا رسول الله صلاة والسلام عليك يا حبيب الله صلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله
نويت سنة الاعتكاف পিছনে ভেরা যখনই আল্লাহ তাআলার ঘর মসজিদে প্রবেশ করার সৌভাগ্য নসিব হবে তখনই মনে করে নফল ইতিকাফের নিয়ত করে নেবেন। দুরূদ শরীফের ফজিলতের উপরে অসংখ্য কিতাবাদি রয়েছে, এর মধ্যে একখানা ফজিলত নুজহাতুল মজলাসে গ্রন্থে একটি ঘটনা এভাবে বর্ণিত, এক পাপী ব্যক্তির ইন্তেকালের পর তাকে এক আত্মীয় স্বপ্নযোগে বেহেস্তের ভিতরে দেখতে পেয়ে তার কাছে জিজ্ঞাসা করলেন, তুমি এই স্থানে কিভাবে সংগ্রহ করিলে? সে বলিল, আমি একটি সমাবেশে মেহফিলে উপস্থিত ছিলাম, ওইখানে এক মুহাদ্দিস সাহেব বয়ান করতে গিয়ে বলেন, যে ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর উচ্চ স্বরে দুরূদ শরীফ পাঠ করে তার জন্য জান্নাত অপরিহার্য। আমি উচ্চ স্বরে দুরূদ শরীফ পাঠ করিতেছিলাম, আমাকে দেখে উপস্থিত সকলেই উচ্চ স্বরে দুরূদ শরীফ পাঠ করতে লাগলো। এই আমলের উসিলায় আমাকে ওই মেহফিলে উপস্থিত সকলকে আল্লাহ তাআলা মাফ করে দিল। দুরূদ শরীফ পড়ার কিরকম ফজিলত আমরা নিয়ত করে নিই কৃষ্ণাই ভাইরা, যে প্রতি সময় আল্লাহ তাআলা আমাদেরকে যখনই হায়াতি জিন্দিগি যতদিন দিয়েছে আমরা ইনশাআল্লাহ এই হায়াতি জিন্দিগির মধ্যে সবসময় দুরুদের উপর অতিবাহিত করবো ইনশাআল্লাহ। আসুন মজলিসের বরকতে একবার দুরুদ শরীফ পড়ি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ আজকেও আমরা বাগদাদের জমিনের নিজের নুরানি মাজারে আরামকারী সেই পবিত্র ব্যক্তিত্বের উত্তম আলোচনা শুনবো ইনশাআল্লাহ। শুনবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সেই আউলিয়া কেরাম অলিকুলের সম্রাটের আলোচনা শোনার আগে আসুন আমরা ভালো ভালো নিয়ত করে নিই কৃষ্ণা ভাইরা, কেননা হাদিস শরীফে এও রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ফরমান, নিয়তুল মুমিনিনা খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমল অপেক্ষায় উত্তম। আমিও নিয়ত করছি আল্লাহ তার রাসূলের সন্তুষ্টির জন্য বয়ান করব, আপনারাও নিয়ত করে নিন আল্লাহ তার রাসূলের সন্তুষ্টির জন্য শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে বয়ান শ্রবণ করবেন। হযরত সাইয়েদুনা হাফিজ আব্দুল আবুল আব্বাস আহমদ রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি আল্লামা ইবনে জাওজি রহমতুল্লাহ তাআলা আলাইহির সাথে একবার হুজুরে গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির ইজতেমায় গাউসিয়ায় উপস্থিত ছিলাম। ওই ইজতেমার মধ্যে একজন কারি কোরআনে পাকের তেলাওয়াত করল, তেলাওয়াতের পর হুজুরে গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি ওয়াজ শুরু করলেন এবং তেলাওয়াতকৃত আয়াতের মুবারকা হতে একটি আয়াত তাফসির বর্ণনা করতে গিয়ে আয়াতের একটি অর্থ বর্ণনা করলেন। আমি আল্লামা ইবনে জাওজি রহমতুল্লাহ তাআলা আলীকে জিজ্ঞাসা করলাম, আপনার কি এই তাফসির সম্পর্কে জানা আছে? তিনি উত্তর দিলেন, হ্যাঁ আমার এই তাফসির উক্তি জানা আছে। এরপর হুজুরে গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এক এক করে এগারো বার তাফসিরের উক্তি আলোচনা করলেন। সুবহানাল্লাহ, আমার জিজ্ঞাসার কারণ আমি আবার ইবনে জাওজি রহমতুল্লাহ তাআলাকে বলতে লাগলাম, এই তাফসিরের উক্তিটি কি আপনার জানা আছে? হাফিজ আবুল আব্বাস রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, হুজুরে গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি সেই একটি আয়াতের সর্বশেষ ৪০টি তাফসির বর্ণনা করেন। সুবহানাল্লাহ, প্রতিটি উক্তি বর্ণনাকারীর নামও বর্ণনা করেন, কিন্তু ১১টি তাফসিরের পর থেকে প্রতি তাফসির সম্পর্কে আমার জিজ্ঞাসার উত্তরে আল্লামা ইবনে জাওজি রহমতুল্লাহ তাআলা আলাইহি মাথা নাবোধকভাবে নাড়াতে লাগলেন আর বললেন, এই তাফসির আমার আর জানা নেই। কৃষ্ণাই ভেরা, এই ঘটনা দ্বারা হুজুরে গাউসুল আজম রহমতুল্লাহ তাআলা আলাইহির জ্ঞানের স্তর ও মর্যাদা সম্পর্কে স্পষ্টভাবে জানা যায়। হুজুরে গাউসে পাক রহমতুল্লাহ তাআলা একই সময় একটি আয়াতের ৪০টি তাফসির করেছেন, যার মধ্যে ২৯টি তাফসির আল্লামা ইবনে জওজি রহমতুল্লাহ তাআলাহের জানা ছিল না। এখানে আল্লামা ইবনে জওজি রহমতুল্লাহ তাআলাকে কেন প্রসঙ্গ তা টানা হচ্ছে, কেননা ইবনে আল্লামা ইবনে জওজি রহমাতুল্লাহ তাআলা আলাইহি ছিলেন ওই জামানার এমন একজন আলেম, এমন ইলমে হাদিস, এমন কি উনি ভূগোল শাস্ত্র, চিকিৎসা শাস্ত্র, ইতিহাস, তাফসীর, ইলমে নাহু, জ্যোতির্বিদ্যা শাস্ত্র, সাহিত্য, নাহুবিদ্যা, এরকম অসংখ্য উনার পাণ্ডিত্য ছিল। কিন্তু সেই জামানার এত বড় আলিম উনি গাউসে পাকের ১১টা তাফসিরের পর এরপরে বাকি ২৯টা তাফসির উনার আর জানা ছিল না। এ থেকে প্রমাণ পাওয়া যায় হুজুরে গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির জ্ঞানের পরিসীমা কত মহান, কত মর্যাদা, কত উঁচু স্তরের ছিল। হুজুরে গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির প্রতিটি তাফসির যখন উনি বর্ণনা করেছিলেন এবং প্রতিটি তাফসিরে উনি সনদ সহকারে ব্যক্তির নাম সহকারে বর্ণনা করেছিলেন। কৃষ্ণাই ভাইরা, হুজুরে গাউসে পাকের এই জ্ঞানের পরিসীমা এতই ছিল তা ওই জামানার সকল বুজুর্গানে দিন তার কাছে নত ছিলেন। সুবহানাল্লাহ। কৃষ্ণাই ভাইরা, হুজুরে গাউসে আজম রহমতুল্লাহ তাআলা আলাইহি উনি আমাদের কাছ থেকে আরো বহু বছর আগে আমাদের কাছ থেকে উনি বিদায় নিয়েছেন। যদি সৌভাগ্য হয়, আল্লাহ তাআলা যদি দয়া করে গাউসে পাককে যদি দিদার নসিব হয়ে যায়, তাহলে গাউসে পাককে দেখার আমাদের সৌভাগ্য হবে, এছাড়া আমাদের কোনো সৌভাগ্য নেই। আসুন আমরা শুনি হুজুরে গাউসে আজম রহমতুল্লাহ তাআলা আলাইহি কি আকৃতি ছিল। গাউসে আজম রহমতুল্লাহ তাআলা আলাইহির আকৃতি বর্ণনা করতে গিয়ে আবু আব্দুল্লাহ বিন আহমদ বিন কুদামা রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, শাইখুল ইসলাম সুলতানুল আউলিয়া মুহিউদ্দিন সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির শরীর নরম ছিল। সুবহানাল্লাহ। উনি মধ্যম উচ্চতা ছিল, প্রশস্ত বুক এবং লম্বা দাড়ি আর গৌদুম বর্ণের অধিকারী ছিলেন। সুবহানাল্লাহ। তার দুই ভ্রু পরস্পর মিলিত ছিল, মোবারক আওয়াজ উচ্চ এবং চেহারা খুবই সুন্দর ছিল। সুবহানাল্লাহ। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি খুবই মেধাবী ছিলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কৃষ্ণাই ভাইরা, হুজুরে গাউসে পাকের পুরো জীবনটাই ছিল কারামতপূর্ণ। ইনার এরকম কারামত যা কিনা হুজুরে গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন ওনার আম্মা জানের গর্ভের মধ্যে ছিল তখন তার কারামত জাহির ছিল। সুবহানাল্লাহ। আসুন আমরা শুনি মায়ের গর্ভে কিভাবে উনি জ্ঞান অর্জন করলেন। শাহিকে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আশিকে আউলিয়া গাউসুল ওয়ারা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস সাত্তার কাদেরী আজবি জিয়াই দামাত বরকাতুল আলিয়া তার রিসালা মুন্নার লাশ এর চতুর্থ পৃষ্ঠায় বলেন, পাঁচ বছর বয়সে যখন সর্বপ্রথম হুজুরে গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহিকে মক্তবে পাঠানো হয় তখন উনি ওনার ওস্তাদের সামনে সর্বপ্রথম বিসমিল্লাহ পাঠ করার আনুষ্ঠানিকতার জন্য জনিক বুজুর্গের নিকট বসলেন। তখন আউযু ও বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা এবং আলিফ লাম থেকে শুরু করে ১৮ পারা পর্যন্ত তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ওই বুজুর্গ বললেন, বেটা আরো পাঠ করো। বললেন, বাস আমার এতটুকুই মুখস্থ আছে, কেননা আমার মায়ের এতটুকুই মুখস্থ ছিল। সুবহানাল্লাহ। যখন আমি আমার মায়ের গর্ভে ছিলাম সে সময় তিনি তা পাঠ করতেন, আমিও শুনে শুনে মুখস্থ করে নিয়েছিলাম। সুবহানাল্লাহ। কৃষ্ণাই ভাইরা, তখনও রহমত তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি ছোট ছিলেন। কৃষ্ণাই ভাইরা চিন্তা করুন যে আজকে আমাদের ইসলামী বোনদের মাদানী চ্যানেলের মাধ্যমে বলতে চাই, ইসলামী বোনদেরকে একটি মাদানীপুল এরকম যে আগে আমরা শুনতাম আমাদের মা বোনদের কাছ থেকে যে যখন আমাদের মা বোনরা গর্ভবতী থাকতো তখন ময় মুরব্বীরা তাদের ইলমি জ্ঞান ছিল না কিন্তু তাদেরকে তারা নিষেধ করতো যে তোমরা বাহিরে যেও না, খারাপ পরিবেশের সাথে সম্পৃক্ত হয়েও না, তোমার এখন কি ভালো পরিবেশে থাকতে হবে। যদি কি করতো বাড়ির সামনে কোনো সাপের মেলা খেলা হইতো তাহলে বলতো খবরদার যায় না, তোমার গর্ভের বাচ্চাও কি এরকম সাপের মতো হবে। মুরব্বীরা এভাবে বলতো যে খবরদার তুমি নাচ গানের মধ্যে যাও না, তোমার সন্তানে কিন্তু গর্ভে যে সন্তান আছে সে এরকম নাচ গান ওলা হবে। তো তাদের ইলমি জ্ঞান ছিল না কিন্তু তাদের কি ছিল, আল্লাহ তাআলার ভয় ছিল, খফে খোদা ছিল, তারা এইভাবে মানা করতো। কৃষ্ণাইবরা দেখুন গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি উনার আম্মা জানের গর্ভ থেকে ১৮ পারা কোরআনের পাক উনি মুখস্থ করে নিয়েছেন। আমাদের উচিত যখন আমাদের ইসলামী বোনদের যখন তারা মাতৃগর্ভিত হয় তখন তাদের উচিত তাদেরকে কি করা, আল্লাহ তাআলার ভয় রাখা, ইলমে দিনের পরিবেশ, কোরআনের পাক তেলাওয়াত করা, ইলমে দিন অর্জন করা এবং খারাপ কাজ থেকে বেঁচে থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে ইলমে দিন অর্জন করার তৌফিক দান করুন। হুজুরে গাউসে পাক রহমাতুল্লাহ তাআলা আলাইহি ছোট ছিলেন যে তার সম্মানিত পিতা হযরত সাইয়েদুনা আবু সালেম মুসা জঙ্গি দোস্ত রহমাতুল্লাহ তাআলা আলাইহি ইন্তেকাল করেন। তার নানাজান ছিলেন হযরত আব্দুল্লাহ সোমাই রহমাতুল্লাহ তাআলা আলাইহি, তখন তাকে লালন পালন করেন, যিনি জিলান শরীফের মাশাইখ কেরামদের অন্তর্ভুক্ত ছিলেন এবং অত্যন্ত মুত্তাকি ও ফরেজগার ছাড়াও দয়া ও উৎকর্ষতার মালিকও ছিলেন। তার থেকে হুজুরে গাউসে পাক রহমাতুল্লাহ তাআলা আলাইহি প্রাথমিক শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ করেন। হুজুর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির নিকট কেউ জিজ্ঞাসা করল, আপনি নিজেকে ওলি হিসেবে কখন থেকে জানেন? বললেন হুজুরে গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি তার উত্তরে বললেন, আমার বয়স তখন 10 বছর ছিল। আমি আমার ঘর থেকে মাদ্রাসায় পড়ার জন্য যেতাম, তখন ফেরেশতাদের দেখতাম যারা ছেলেদের বলতো যে আল্লাহ তাআলার ওলিকে বসার জন্য জায়গা করে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হুজুরে গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি নিজের পৈতৃক এলাকায় প্রাথমিক শিক্ষা অর্জন করার পর আরো অধিক ইলমে দিন অর্জন করার জন্য 488 হিজরিতে 18 বছর বয়সে বাগদাদ শরীফ তাশরিফ নিয়ে আসেন। কেননা বাগদাদ সেই যুগে শিক্ষা ও রাজনৈতিক প্রেক্ষাপটের কেন্দ্রবিন্দু ছিল। সুবহানাল্লাহ। ইসলামী ভাইরা, হুজুর গাউসে পাকের অসংখ্য কারামত, আসুন আমরা আরেকটি কারামত শ্রবণ করি। হযরত সাইয়েদুনা আবু বকর তামি রহমতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেন, হুজুরে গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি স্বয়ং বলেন, একবার বাগদাদে দুর্ভিক্ষ দেখা দিল, যার কারণে আমার অনেক অভাব এবং বিপদের সম্মুখীন হতে হয়, আর অনেক দিন পর্যন্ত আমি খাওয়ার কিছুই পেলাম না। একদিন আমি ক্ষুধার কারণে দজলা নদীর দিকে গেলাম যেন সেখানে কোনো শাক বা সবজির পাতা দিয়ে খেতে পারি, কিন্তু যেখানেই যাই সেখানে আমার পূর্বে কোনো না কোনো ফকির বিদ্যমান থাকে, এবং যদি কোনো কিছু পেত তবে তার উপর সবাই হুমড়ি খেয়ে পড়ত। আমি তাদের মাঝে বাধা হওয়া পছন্দ করলাম না এবং সেই অবস্থায় শহর ফিরে এলাম, সেখানে কিছু খুঁজে নিব, কিন্তু সেখানেও কিছু পেলাম না। অবশেষে আমি ক্ষুধার দুর্বল হয়ে মসজিদের এক কোণায় গিয়ে বসে গেলাম। কিছুক্ষণ পর এক অনারবী যুবক রুটি আর ভুনা মাংস নিয়ে মসজিদে প্রবেশ করল এবং খেতে লাগলো। তিনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, ক্ষুধার কারণে তার প্রতিটি গ্রাসেই আমার মুখ খুলে যাচ্ছিল, কিন্তু আমি আমার নফসকে এরূপ আচরণের জন্য তিরস্কার করি। এমন সময় সে আমার দিকে তাকালো এবং খাবার এনে আমাকে পেশ করল। সে আমাকে জিজ্ঞাসা করল, আপনি কোথাকার অধিবাসী এবং কি করেন? আমি বললাম, জিলানের অধিবাসী। সুবহানাল্লাহ। এবং আমি ইলমে দীন অর্জন করছি। আপনি কি জিলানের অধিবাসী আব্দুল কাদের নামে কোনো যুবককে চিনেন? আমি বললাম, সে আমি। সুবহানাল্লাহ। এই কথা শুনে সে ব্যাকুল হয়ে গেল এবং আমার নিকট ক্ষমা চেয়ে বলতে লাগলো, আপনার সদ্য আম্মা যান আমার নিকট আপনার জন্য 8টি দিনার পাঠিয়েছেন। আমি যখন বাগদাদ আসি তখন আমার নিকট আমার নিজস্ব খরচাদি ছিল, কিন্তু আপনাকে খুঁজতে খুঁজতে এতদিন অতিবাহিত হয়ে গেল যে আমার নিকট থাকা আমার নিজস্ব খরচাদি শেষ হয়ে গেল। আমি উপবাস অবস্থায় আজ 3য় দিন বাধ্য হয়ে আপনার আমানত থেকে এক বেলা খাওয়ার জন্য রুটি ও মাংস এনেছি। এবার আপনি সানন্দে এই খাবার খেতে পারেন, কেননা এই সব কিছু আসলে আপনারই। এখন আপনি আমার নয় বরং আমি আপনার মেহমান। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি তাকে সান্ত্বনা দিলাম এবং এই বিষয়ে আমার সন্তুষ্টি প্রকাশ করলাম। যখন আমরা খাবার খেয়ে নিলাম তখন আমি বাকি খাবার এবং কিছু টাকা তাকে দিয়ে বিদায় দিলাম। সুবহানাল্লাহ। কৃষ্ণাই ভাইরা, সুবহানাল্লাহি আজ্জাজাল। আপনারা শুনলেন তো কুতুবে রব্বানী হুজুরে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি ইলমে দীন অর্জনের জন্য কিরূপ দুঃখ কষ্ট উপবাস সহ্য করেছেন, আর এমন অবস্থায় তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি তাকওয়া, ফরজদারি, ধৈর্য, নিজের প্রিয় বস্তু অপরকে দেওয়ার চেতনাকে ছাড়িয়ে নিয়েছেন। বরং যদি কোথাও হতে কোনো খাবার মিলে যেত তবুও তিনি সহানুভূতির চেতনা এবং মঙ্গল কামনার প্রেরণায় অন্যকে তা দান করে দিতেন এবং নিজের ধৈর্য ধারণ করতেন। কৃষ্ণাই ভাইরা, হুজুর গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি ইলমে দীন শিক্ষা করার জন্য এতই মুসিবত, উনি নিজে উনার সহ্য ক্ষমতার বাইরেও উনি সেই মুসিবতকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সাদরে উনি সেটা গ্রহণ করে নিতেন। সুবহানাল্লাহ। কৃষ্ণাই ভাইরা, হুজুর গাউসুল আজম রহমতুল্লাহ তাআলা আলাইহির পুরো জীবনটাই কারামতপূর্ণ, আলহামদুলিল্লাহি আজ্জাজাল। হুজুর গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির ওয়াজ ও তাবলীগ সম্পর্কে একখানা ঘটনা শ্রবণ করি। হুজুর গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি জাহিরি ও বাতিনি জ্ঞানকে প্রসারের জন্য দরস ও শিক্ষকতা এবং রচনা সংকলন করার পাশাপাশি ওয়াজ নসিহতের মাধ্যমে দীন ইসলাম অসংখ্য খেদমত করেছেন, এবং তার বয়ানে দরন এমন প্রাঞ্জলা ছিল যে লোকেরা দলে দলে তার প্রতি প্রবাহিত হয়ে যায়, আর যে লোকেরা তার ইসলামে এসে যেত তারা মাঝখানে উঠে যেত না, বরং যতক্ষণ পর্যন্ত বয়ান চলত ততক্ষণ পর্যন্ত তারা চুপচাপ শুনতে থাকতো। সুবহানাল্লাহ। কেননা তার বয়ান খুবই প্রভাব বিস্তারকারী হতো। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন বয়ানের মেহফিল শুরু করলেন তখন উপস্থিতের আধিক্যের কারণে মাদ্রাসায় আলিয়ার জায়গার সংকুলন হচ্ছিল না। লোকেরা আশেপাশের ভবনগুলো কিনে ওয়াকফা করে দিলেন। বাগদাদ ছাড়ার দূর দূরান্ত লোকেরা তার ওয়াজ শোনার জন্য আসতে লাগলো। সুবহানাল্লাহ। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি সপ্তাহে 3 দিন বয়ান করতেন। যাতে অসংখ্য লোক এবং ওলামা সুফিরা তাশরিফ আনতেন তার ওয়াজ তাব্লিগ শ্রবণ করার জন্য। আসা মানুষের সংখ্যা সম্পর্কে বর্ণিত আছে যে সাধারণত 70,000 থেকেও বেশি তার লোক বয়ানে শ্রবণ করতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কৃষ্ণাই ভাইরা, যাতে এই 70,000 মধ্যে ইরাকের সকল ওলামা ফকি মাসায়েক সুফি একরামগণ রহিমুল্লাহ তাআলা সবাই থাকতো, হুজুরে গাউসে পাক রহমাতুল্লাহ তাআলা আলাইহির মজলিসে 400 লোক দোয়াত কলম নিয়ে উপস্থিত থাকতো এবং তার বাণীগুলো সংরক্ষণ করত। হুজুরে গাউসে পাক রহমাতুল্লাহ তাআলা আলাইহির উম্মতের সংশোধনের চেতনা বর্ণনা করতে গিয়ে তার শাহজাদা হযরত শাহেদ আব্দুল ওয়াহাব রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, হুজুরে গাউসে পাক রহমাতুল্লাহ তাআলা আলাইহি 40 বছর বয়ান করেছেন। সুবহানাল্লাহ। শায়খ ওমর কিমিয়ানি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে তার কোন বয়ান এমন ছিল না যাতে লোকেরা ইসলাম ধর্ম গ্রহণ করেনি। সুবহানাল্লাহ। এবং চোর ডাকাত বড় বড় পাপিষ্ঠ সবাই তার হাতে তওবা করে নিত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত মুফাররাজ বিন নবহান শাইবানি রহমতুল্লাহ তাআলা বলেন, যখন হযরত সাইয়দুনা শাইখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাআলা আলাইহি প্রসিদ্ধ হয়ে গেলেন তখন বাগদাদে বিজ্ঞ 100 জন ফুকাহে কেরাম এই বিষয়ে একমত হলেন যে প্রত্যেকে বিভিন্ন জ্ঞান ও বিজ্ঞান সম্পর্কে আলাদা আলাদা প্রশ্ন তৈরি করুন, যেন এই প্রশ্ন উত্তরগুলোর মাধ্যমে গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহিকে নিরুত্তর করা যায়। এই পরিকল্পনার সবাই গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির দরবারে উপস্থিত হলেন। হযরত সাইয়দুনা শায়খ মুফাররাজ রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি সেই সময় হুজুরে গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির দরবারে উপস্থিত ছিলাম। যখন সেই ফুকাহে কেরামগণ এসে বসল তখন পিরানে পীর রোশন জমির হযরত শাইখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাআলা আলাইহি মাথা মুবারক ঝুঁকিয়ে নিলেন। সেই সময় তারা সিনা মুবারক থেকে এমন একটি নূর বের হলো যা সেই সকল লোকেরা দেখল যাদেরকে আল্লাহ তাআলা দেখাতে চেয়েছেন। যেই নূর যেতে যেতে যখন একজন ফুকাহাদের সিনায় গিয়ে পৌঁছল তখন সবাই ঘাবড়ে গিয়ে ছটফট করতে লাগলো। অতঃপর খালি মাথায় গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি পবিত্র মিম্বারের নিকট উপস্থিত হলেন। তিনি একে একে সকলকে বুকের সাথে লাগালেন এবং বললেন, তোমার প্রশ্ন ছিল এটি আর উত্তর ছিল এটি, তোমার প্রশ্ন ছিল এটি আর উত্তর ছিল এটি। সুবহানাল্লাহ। যখন সেই মোবারক মজলিস শেষ হলো তখন আমি সেই ফুকাহাদের নিকট গেলাম এবং তাদেরকে জিজ্ঞাসা করলাম, ঘটনাটি কি? তোমরা তো গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহিকে পরীক্ষা করার জন্য গিয়েছিলে, তোমরা তো গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহিকে প্রশ্ন করার জন্য গিয়েছিল, কিন্তু ঘটনাটি কি ঘটলো? যখন তারা উত্তর বলতে লাগলো, যখন আমরা সেখানে এসে বসলাম তখন হঠাৎ সবকিছু ভুলে গেলাম, যেন আমরা কিছুই জানি না, কিন্তু যখন গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি আমাদেরকে নিজের মোবারক বুকের সাথে লাগালেন তখন আমাদের প্রত্যেকের ইল ফিরে আসলো। এবং এর চেয়ে আরো আশ্চর্য বিষয় হলো যে হুজুরে গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি আমাদের প্রশ্নের সেই উত্তর প্রদান করলেন যা আমরা পূর্বেও জানতাম না। সুবহানাল্লাহ। কৃষ্ণাই ভাইরা, গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি নিজের পুরো জীবন ইলমি দ্বীনের সংকরণ ও প্রসারে অতিবাহিত করেছেন। আমাদেরও তার জীবন চরিত্র অনুযায়ী চলে ইলমি দ্বীন অর্জন লিপ্ত হওয়া উচিত। আলহামদুলিল্লাহ আজ্জাজাল, বর্তমান যুগে দাওয়াত ইসলামের আমাদেরকে সহজভাবে ইলমি দ্বীন শেখার অনেক সহজ উপায় সৃষ্টি করে দিয়েছেন। মাদানী মুন্না, মাদানী মুন্নিদের উত্তম শিক্ষার জন্য মাদ্রাসাতুল মদিনা, দারুল মদিনা এবং দারসে নিজামী আলিম কোর্স করার আকাঙ্ক্ষী ইসলামী ভাই এবং ইসলামী বন্ধুদের জন্য জামিয়াতুল মদিনা প্রতিষ্ঠা করেছে। এছাড়াও বিভিন্ন বিভাগের সাথে সম্পৃক্ত ইসলামী ভাইদের প্রশিক্ষণ এবং তাদের মাঝে আরো উপযুক্ত সৃষ্টির জন্য বিভিন্ন কোর্সও করে থাকে। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের উদ্যোগে ইলমে দ্বীন শিক্ষার জন্য আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের অসংখ্য কোর্স হয়। ইস্তাহি আমল কোর্স, 12 দিনের কোর্স, 63 দিনের মাদানী তরবিয়তি কোর্স, 7 দিনের নামাজ কোর্স, এরকম অসংখ্য কোর্সের মাধ্যমে আলহামদুলিল্লাহ আজ্জাজাল দাওয়াত ইসলামী সকলের মাঝে ইলমে দ্বীন প্রচার করছে। আলহামদুলিল্লাহ আজ্জাজাল। কৃষ্ণাই ভাইরা, আমাদেরকেও নিয়োগ করা উচিত, যেহেতু আলহামদুলিল্লাহ আমরা এখানে উপস্থিত অনেকেই রয়েছি যারা মাদ্রাসার মধ্যে অধ্যয়নরত না, হয়তোবা কেউ চাকরিজীবী, হয়তোবা কেউ ব্যবসায়ী, হয়তোবা কেউ স্কুল কলেজে পড়াশোনা করছি, কিন্তু আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমাদেরকে সেই সুবর্ণ সুযোগ করে দিচ্ছে যে আমরা যাতে আমাদেরকে আমাদের সময়কে যাতে আমরা সুযোগ করে ইলমে দ্বীন শিখতে পারে সেজন্য দাওয়াত ইসলামী এরকম অসংখ্য আমাদের কোর্সের ব্যবস্থা করে দিয়েছে। ইসলামী ভাইরা, আমরা নিয়োগ করে নিই যে আমরা সময় সুযোগ করে ইলমে দ্বীন শিখার জন্য দাওয়াত ইসলামীর সাথে সময় দেবো ইনশাআল্লাহ। ইসলামী ভাইরা, ইলমে দ্বীন অর্জনের প্রতি কিরকম হুজুরে গাউসে পাকের জাজবা আমরা শ্রবণ করি। শাইখ মোহাম্মদ বিন কাইদ আলওয়ানি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, একবার গাউসে সামদানি শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাআলা আলাইহির দরবারে উপস্থিত ছিলাম। আমি তার নিকট বিভিন্ন বিষয়ে প্রশ্ন করছিলাম। এর মধ্যে একটি প্রশ্ন ছিল যে হুজুর, আপনি আপনার কর্মকাণ্ডে কিসের ভিত্তির উপর করে থাকেন? তিনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বললেন, আমি আমার কর্মকাণ্ডের ভিত্তি সততা এবং সত্যবাদিতার উপর রেখেছি। আমি কখনো মিথ্যা এবং ভুল কাজ করিনি। শৈশবে আমি যখন মাদ্রাসায় পড়তাম তখনও কখনো মিথ্যা বলিনি। সুবহানাল্লাহ। অতঃপর বললেন, আমি একদিন হজের মৌসুমে জঙ্গলে গিয়েছিলাম। আমি একটি ষাঁড়ের পেছনে পেছনে চলছিলাম, হঠাৎ সেই ষাঁড় আমার দিকে তাকিয়ে বলল, ইয়া আব্দুল কাদির মালিহাদা খুলিক, অর্থাৎ হে আব্দুল কাদের, তোমাকে এরূপ কাজের জন্য তো সৃষ্টি করা হয়নি। আমি ঘাবড়ে গিয়ে ঘরে ফিরে আসলাম এবং আমার ঘরের ছাদে উঠলাম। দেখলাম যে আরাফাতের ময়দানে লোকেরা দণ্ডায়মান। এরপর আমি আমার সম্মানিত আম্মাজানের খিদমতে উপস্থিত হয়ে আরজ করলাম, আপনি আমাকে আল্লাহ তাআলার রাস্তায় ওয়াকফা করে দিন এবং আমাকে বাগদাদ যাওয়ার অনুমতি দান করুন, যেন আমি সেখানে গিয়ে ইলম দিনে অর্জন করতে পারি। শ্রদ্ধেয় আম্মাজান রহমতুল্লাহ তাআলা আলাইহা আমাকে এর কারণ জিজ্ঞাসা করলে আমি এই সারের ঘটনাটি আরজ করলাম। এ কথা শুনে তার চোখ অশ্রু সজল হয়ে পড়ে এবং 80টি দিনার, যা আমার আব্বাজানের পক্ষ হতে উত্তরাধিকার সূত্রে পাওয়া, আমি তার থেকে 40 দিনার নিলাম এবং 40 দিনার আমার ভাই সৈয়দ আবু আহমদ জিলানির জন্য রেখে দিলাম। শ্রদ্ধেয় আম্মাজান আমার 40 দিনার আমার বিশেষ জুব্বায় সেলাই করে দিলেন এবং আমাকে বাগদাদ যাওয়ার অনুমতি প্রদান করলেন আর আমাকে সর্ব অবস্থায় সত্য কথা বলার জন্য উপদেশ দিলেন। জিলান থেকে বাইরে পর্যন্ত আমাকে এগিয়ে দিতে আসলেন এবং বললেন, হে আমার প্রিয় সন্তান, যাও, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আমি তোমাকে আমার থেকে পৃথক করেছি এবং তোমার চেহারা আমার কিয়ামতের দিনেই দেখা নসিব হবে। সুবহানাল্লাহ। কেমন মা! ওই মার উপর লাখো সালাম, যে কিনা সন্তানকে এমন ভাবে ইলমে দীন অর্জন করার জন্য উৎসাহিত করেছে যে কিনা বলছে যে আমি তোমার চেহারা কিয়ামতের দিনই দেখব। সুবহানাল্লাহ। কুরবান সেই মায়ের প্রতি কৃষ্ণায় ভাইরা। অতঃপর আমি বাগদাদ গমনকারী ছোট একটি কাফেলার সাথে রওনা হয়ে গেলাম। যখন আমরা ইরানের শহর হামদান হতে সামনে অগ্রসর হলাম, তখন 60 জন অশ্বারোহী ডাকাত দল আমাদের কাফেলাকে ঘিরে নিল এবং কাফেলাওয়ালাদের নিকট হতে লুণ্ঠন করা শুরু করে দিল। আমার সাথে কেউ কোনো জোরদবস্তি করল না, তবে তাদের মধ্যে এক ব্যক্তি আমাকে এসে জিজ্ঞাসা করলো যে তোমার নিকট কি আছে। আমি সত্য বলতে গিয়ে বললাম, আমার নিকট 40 দিনার রয়েছে। সুবহানাল্লাহ। সে জিজ্ঞাসা করলো, কোথায়? আমি বললাম, আমার গোগলের নিচে, আমার জুব্বার সাথে সেলাই করা। সে এই কথাকে উপহাস মনে করে, ঠাট্টা মনে করে আমার কাছ থেকে চলে গেল। কিছুক্ষণ পর অপর এক ব্যক্তি এসে একই প্রশ্ন করল এবং আমি একই উত্তর দিলাম। সুবহানাল্লাহ। জুরে গাউসে পাক, বয়স কত? মাত্র 10 বছর। কৃষ্ণায় ভেরা, দেখুন কেমন জাজবা, মায়ের নির্দেশ কেমন ভাবে তিনি পালন করতেছেন। যে দ্বিতীয়বার উনি কি বললেন? সত্য বললেন। তখন উনার জবান থেকে কি বের হলো না? মিথ্যা কথা বের হলো না। সে দুজন যখন তাদের সর্দারের নিকট আমার সম্পর্কে বলল, তখন তার আদেশে আমাকে তার নিকট নিয়ে যাওয়া হলো। তখন তারা সবাই লুণ্ঠিত মানামাল পরস্পর ভাগ করছিল। আমাকে দেখে যখন তাদের সর্দার জিজ্ঞাসা করলো যে তোমার নিকট কি আছে, সুবহানাল্লাহ, আমি বললাম, আমার নিকট আমার জুব্বায় 40 দিনার রয়েছে। সর্দারের আদেশে আমার জুব্বা খোলা হলো। তখন দেখা হলো আসলেই 40 দিনার বিদ্যমান। সর্দার খুবই আশ্চর্য হলো এবং জিজ্ঞাসা করলো, তোমাকে এই দিনারের সম্পর্কে সত্য বলার জন্য কোন বিষয়টি বাধ্য করেছে? তখন হুজুরে গাউসে পাক রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলল, আমি বললাম, আমার আম্মাজান আমার নিকট থেকে ওয়াদা নিয়েছেন যে আমি যেন সর্বদা সত্য বলি এবং কখনো যেন এই ওয়াদার খেলাফ না করি। এ কথা শুনে সেই সর্দারের চোখ থেকে অশ্রু গড়াতে শুরু করলো যে তুমি একজন যে নিজের মায়ের সাথে করা ওয়াদা পালন করছো আর একজন আমি যে সারা বছর আমার রবের সাথে ওয়াদার খেলাফ করে যাচ্ছি। সেই ওই মুহূর্তে আমার হাতে তওবা করলো। সুবহানাল্লাহ। আর সাথীরা যখন এই অবস্থা দেখলো তখন তারা বলল, আমরা যখন ডাকাতিতে তোমার সাথে ছিলাম তখন তাওবাও করা তোমার সাথেই থাকবো। সুবহানাল্লাহ। সুতরাং তারা সবাই তাওবা করলো এবং লুণ্ঠিত মাল কাফেলা ওয়ালাদের ফিরিয়ে দিল। এরা সেই লোক যারা আমার হাতে সর্বপ্রথম তাওবা করেছিল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কত বড় দয়া হুজুরে গাউসে পাকের উপর, যে হুজুরে গাউসে পাক মায়ের গর্ভে থেকে ওলি, উনার হাতে সর্বপ্রথম, উনি যখন 10 বছর তখনই উনার হাতে এই সর্বপ্রথম এই ডাকাতে দলের লোকেরা তার হাতে তওবা করে। সুবহানাল্লাহ। কৃষ্ণায় ভেরা বর্ণনাকৃত ঘটনা থেকে জানা গেল আমাদের সরকারে বাগদাদ হুজুরে গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির ইলমে দীন অর্জন করার এমন আগ্রহ ছিল যে এর জন্য তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি শুধু ঘর বাড়ি ছেড়ে দূর দূরান্ত সফর করেননি, বরং আপন মায়ের বিচ্ছেদ সহ্য করেছেন। তার আম্মা জান রহমতুল্লাহ তাআলা আলাইহা এর কোরবানির প্রতি শত কোটি মারহাবা। না শুধু নিজের কলিজার টুকরোর বিচ্ছেদকে সহ্য করে তাকে ইলমে দীন অর্জন করার অনুমতি প্রদান করলেন, বরং নিজের শাহজাদাকে ইলমে দীন অর্জন এবং ইলমের খেদমত করার জন্য এমন ভাবে ওয়াকফা করলেন যে সফরের জন্য বিদায়ের সময় প্রকাশ্যভাবে বলে দিলেন, হে আমার প্রিয় সন্তান, যাও, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আমি তোমাকে আমার থেকে পৃথক করছি এবং তোমার চেহারা আমার কিয়ামতের দিনই দেখা নসিব হবে। সুবহানাল্লাহ। হুজুরে গাউসে পাক শাহেনশাহ বাগদাদ রহমতুল্লাহ তাআলা আলাইহির সদ্য আম্মা জান গাউসে পাককে না শুধু সফর করার অনুমতি দিয়েছেন বরঞ্চ খরচাও দিয়েছেন। এখানে সেই আশেকানে রাসূল এবং আশেকানে গাউসে আজমগণ একবার ভাবুন তো, দুনিয়াবী শিক্ষা এবং ব্যবসার জন্য তো সন্তানকে ধন সম্পদ দেয়, কিন্তু দিনী শিক্ষার বেলায় তাদের কোনো সাহায্যই করে না। এই ঘটনা থেকে এটাও জানতে পারলাম যে হুজুরে গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির সত্যবাদিতা কিরূপ অনুসারী ছিলেন যে তিনি তার বয়সে কখনো মিথ্যার আশ্রয় নেননি, নিজের সকল কর্মকাণ্ডের ভিত্তি সত্যবাদিতা এবং বিশ্বস্ততার উপর রাখেন। যার একটি বড় কারণ হচ্ছে তার নেককার আম্মাজান হযরত সাইয়্যেদাতুনা উম্মুল খায়ের ফাতেমা রহমতুল্লাহ তাআলা আলাইহির উত্তম শিক্ষা। যেমনটি আমরা শুনলাম যে তার শ্রদ্ধেয় আম্মাজান রহমতুল্লাহ তাআলা আলাইহা তাকে সর্বদা সত্যকে প্রতিষ্ঠা করার ওয়াদা নিয়েছিলেন। সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরও উচিত যে সন্তানকে ইসলামী শিক্ষা দেওয়া, নিজেও সর্বদা সত্য বলা এবং তাদের শৈশব থেকেও সত্য বলার শিক্ষা দেওয়া। ইসলামী ভাইরা, আলহামদুলিল্লাহ আজ্জাজাল দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ দুনিয়াবী শিক্ষার পাশাপাশিও আমাদেরকে আখেরাতের শিক্ষার জন্য উৎসাহিত করছে। তো আমরা নিয়ত করে নিই যে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের এই মাদানী মহলের সাথে আমরা সম্পৃক্ত হয়ে যাই। যারা আমরা দুনিয়াবী কাজের মধ্যে ব্যস্ত রয়েছি তারা আমরা সময় সুযোগ করে দাওয়াত ইসলামের এই মাদানী মহলের সাথে বিভিন্ন কোর্সে মাদানী কাফেলায় সফর করে আমরা ইলমে দীন অর্জন করি। প্রভুত ইনশাল্লাহ, এই যে আজকে আমরা বসলাম এটাও একটা ইলমে দীনের মজলিস। ইলমে দীনের মজলিসের কিরকম ফজিলত আসুন আমরা শ্রবণ করি। কেউ যদি ইলমে দীনের মজলিসের মধ্যে কিছু সময় বসে আল্লাহ তাআলা তার আমল নামায় 100,000 রোগী দেখার সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ। এরপর কি 100,000 জানাজার নামাজে শরীক হওয়ার সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ। বিস্তারিত ভাইরা, তো এত ফজিলত ইলমে দীন শিক্ষার জন্য, আর আমাদের সময় হয় না ইলমে দীন শিক্ষার। তো মানুষ লাভ চিনে কিন্তু দুনিয়াবী লাভ চায়, মানুষ আখেরাতের লাভ চায় না। তা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এখন মানুষ দুনিয়ার মধ্যে মোহ রয়েছে, দুনিয়ার মধ্যে সম্পৃক্ত রয়েছে, তাই দুনিয়ার কারণে মানুষ আখেরাতকে ভুলে বসতে চলেছে। তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী প্রত্যেক সপ্তাহে মাদানী কাফেলায় সফর করে নিজের সংশোধনের জন্য, মানুষের সংশোধনের জন্য। তো প্রত্যেক সপ্তাহেই বৃহস্পতিবার দিবাগত রাত আলহামদুলিল্লাহ সাপ্তাহিক ইস্তেমাতে শরিক হয়, শুক্রবার সকালে মাদানী কাফেলায় সফর করে। তো আমি অনুরোধ করব আমরা যারা এখনো মাদানী কাফেলাতে সফর করিনি, ইলমে দীন শিক্ষার জন্য আমরা নিয়ত করে নিই যে প্রত্যেক মাসে এক সপ্তাহ হলো আমরা ইনশাল্লাহ 3 দিনের জন্য মাদানী কাফেলা সফর করবো ইনশাআল্লাহ। আল্লাহ তালা আমাদেরকে মাদানী কাফেলার মুসাফির বানিয়ে দিক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।
মুবাল্লিগ হব সুন্নতের, খুব চর্চা করব সুন্নতের, দয়া করো হে শাহে মদিনা।